ভয়েস অফ আমেরিকা ওয়াশিংটন, শুরু হলো বাংলা অনুষ্ঠান।
শ্রোতা বন্ধুরা, সবাইকে শুভেচ্ছা। এখানে ওয়াশিংটনে এখন বৃহস্পতিবার দুপুর, বাংলাদেশে ভারতে বৃহস্পতিবার রাত। আমি সাবরিনা চৌধুরী সবাইকে আমাদের ওয়াশিংটন স্টুডিও থেকে স্বাগত জানাচ্ছি। আজ আমাদের অনুষ্ঠানে রয়েছে ঢাকা থেকে আমির খসরুর রিপোর্ট।
পিটিএ এবং শ্বাসরোধ করে একজন চীনা নাগরিককে যশোরে হত্যা করা হয়েছে।
কলকাতা থেকে রয়েছে পরমাশিস ঘোষ রায়ের রিপোর্ট।
মণিপুরে আজ দুটি জঙ্গি হামলায় চারজন পুলিশকর্মী মারা গেছেন এবং আহত হয়েছেন আটজন।
তাছাড়াও রয়েছে আন্তর্জাতিক রাজনৈতিক বিশ্লেষক ডক্টর সাইদ ইফতেকার আহমেদের সাক্ষাৎকার।
যে কারণে মার্কিন যুক্তরাষ্ট্র এবং রাশিয়া মূলত একমত হতে পারছে না, কারণ এই আলোচনায় যারা আছে তারা দুটো বিপরীত স্বার্থকে কেন্দ্র করেই সিরিয়ার আলোচনায় এসছে।
তবে সবার প্রথমেই শুনুন বিশ্ব সংবাদ।
বিশ্ব সংবাদ পড়ছি আনিসা আহমেদ। অসামরিক লোকজন এবং বিদ্রোহী যোদ্ধাদের অন্যত্র সরিয়ে নেওয়ার তৎপরতার অংশ হিসেবে অ্যাম্বুলেন্স এবং সরকারের সবুজ বাসগুলো সিরিয়ার আলেপ্পোতে বিদ্রোহী অধিকৃত অবশিষ্ট অঞ্চলগুলোতে পৌঁছেছে। আন্তর্জাতিক রেডক্রস কমিটি এবং সিরীয় আরব রেড ক্রিসেন্ট সোসাইটি বলছে তাদের 200 জনকে আহত অবস্থায় নিরাপদ স্থানে তারা সরিয়ে নিয়েছে, তাদের কারো কারো অবস্থা গুরুতর। জাতিসংঘের মানবিক বিষয়ক দূত ইয়ান ইংল্যান্ড সংবাদদাতাদের বলেন, তিনি আশা করছেন আলেপ্পোর পূর্বাঞ্চল থেকে এবার চূড়ান্ত ও সফলভাবে লোকজনকে সরিয়ে নেওয়া সম্ভব হবে। 2012 সাল থেকে বিরোধী যোদ্ধারা ওই অঞ্চল দখল করে রেখেছে। তিনি বলেন, শহর থেকে যাদের সরিয়ে নেওয়া হচ্ছে তাদের মধ্যে রয়েছে আহত এবং অসুস্থ লোকজন, অন্যান্য বিপন্ন অসামরিক লোকজন এবং বিদ্রোহী যোদ্ধা। তাদের অধিকাংশই ইদলিব যাবার জন্য প্রস্তুত, অন্যরা তুরস্ক যাবার কথাও বলতে পারে। বুধবার রাতে চুক্তি হবার পর এই তৎপরতা শুরু হয়, তবে বিষয়টা টেকসই করা নিয়ে অনিশ্চয়তা রয়ে গেছে, কারণ বুধবার সকালে সরিয়ে নেওয়া পরিকল্পনা বাস্তবায়ন করা সম্ভব হয়নি এবং আলেপ্পোতে অস্ত্রবিরতিও ব্যর্থ হয়। ইউরোপীয় ইউনিয়নের নেতারা আজ ব্রাসেলসে এক শীর্ষ বৈঠকে বসছেন। 28 সদস্য বিশিষ্ট এই সংগঠনটির অখণ্ডতা ও ভবিষ্যৎ সম্পর্কে বছরখানেক ধরে চলে আসা প্রশ্নের মুখে বৈঠকটি হচ্ছে। আজ ব্রাসেলসে একদিনের এই বৈঠকের প্রধান চ্যালেঞ্জগুলোর মধ্যে রয়েছে ইউক্রেনকে কেন্দ্র করে রাশিয়ার বিরুদ্ধে নিষেধাজ্ঞা বজায় রাখা, ইউরোপে দেশান্তরী লোকজনকে সংকট এবং গত জুনে ইউরোপীয় ইউনিয়ন ত্যাগ করার ব্যাপারে ব্রিটেনের সিদ্ধান্ত। ব্রিটিশ প্রধানমন্ত্রী টেরিজা মে ওই সম্মেলন কক্ষ আগেই ত্যাগ করবেন। পরে বাদবাকি 27টি দেশের রাষ্ট্রপ্রধানরা নৈশভোজে মিলিত হয়ে ব্রেক্সিট সম্পর্কে অনানুষ্ঠানিকভাবে তাঁদের মতামত প্রকাশ করবেন। ব্রিটিশ প্রধানমন্ত্রী যে নৈশভোজে যোগ দিচ্ছেন না, তাতে এই বাস্তবতাই ধরা পড়ছে যে ইউর দ্বিতীয় বৃহত্তম অর্থনৈতিক শক্তি ব্রিটেন শিগগিরই এই ব্লকের সদস্য থাকছে না। এক বিবৃতিতে মেয়ের মুখপাত্র কোনো পর্যবেক্ষকের এই ধারণাকে নাকচ করে দেন যে এর ফলে ব্রিটিশ নেতাকে খাটো করে দেখা হচ্ছে। রাশিয়া সম্পর্কে জার্মান চ্যান্সেলর আঙ্গেলা মার্কেল এবং ফ্রান্সের প্রেসিডেন্ট ফ্রাঁসোয়া ওলাঁদ উভয়ই বলেছেন যে ইউক্রেন বিষয়ে তাঁরা রাশিয়ার ওপর নিষেধাজ্ঞার মেয়াদ বৃদ্ধি করবেন। বাংলাদেশের যশোর জেলা শহরে একজন চীনা নাগরিককে পিটিয়ে এবং শ্বাসরুদ্ধ করে হত্যা করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে। বিস্তারিত জানাচ্ছেন আমাদের ঢাকা সংবাদদাতা আমির খসরু।
45 বছর বয়স্ক চীনা নাগরিক চ্যাং হি সেং এর মৃতদেহ পুলিশ বুধবার রাত 11:30 দিকে উদ্ধার করেছে। ওই চীনা নাগরিক ইজিবাইক এবং গাড়ির যন্ত্রাংশের ব্যবসা করতেন এবং 5 বছর ধরে যশোরে অবস্থান করেছেন। এই ঘটনার সাথে জড়িত সন্দেহে নিহতের একজন কর্মচারী সহ 2 জনকে আটক করা হয়েছে। পুলিশ প্রাথমিক জিজ্ঞাসাবাদে অর্থ আত্মসাতের জন্যই ওই চীনা নাগরিককে হত্যা করা হয়েছে এমন তথ্য পেয়েছে বলে জানিয়েছে। যশোরের পুলিশ সুপার আনিসুর রহমান বলেন, বিষয়টি ঢাকাস্থ চীনা দূতাবাসকে অবহিত করা হয়েছে। আমির খসরু, ভয়েস অফ আমেরিকা, ঢাকা।
প্রায় এক যুগ ধরে বিনা বিচারে কারাগারে আটক 7 জন বন্দীকে কেন জামিন দেয়া হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছে বাংলাদেশের একটি উচ্চ আদালত। বৃহস্পতিবার এই রুল জারির পাশাপাশি কোর্ট এই 7 জন বন্দীকে আগামী 24 জানুয়ারি আদালতে হাজির করতে জেল কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছে। জানাচ্ছেন ঢাকা থেকে আমাদের অপর সংবাদদাতা জহুরুল আলম।
বাংলাদেশ লিগ্যাল এইডের সুপ্রিম কোর্ট শাখা বিনা বিচারে আটক এ সকল বন্দীদের বিষয়টি আদালতে উত্থাপন করলে শুনানি শেষে আদালত এ রুল জারি করে। বাংলাদেশের জেলসমূহে বিনা বিচারে বছরের পর বছর আটক রয়েছেন এমন কয়েদির সংখ্যা কয়েকশো। কারা কর্তৃপক্ষ সম্প্রতি বাংলাদেশ লিগ্যাল এইড সুপ্রিম কোর্ট শাখার কাছে যে তথ্য দিয়েছে সে মোতাবেক বাংলাদেশের জেলগুলোতে বর্তমানে অন্তত 462 জন বিচারাধীন কয়েদি 5 থেকে 18 বছর যাবৎ আটক আছেন। এ সকল বন্দীদের বিচার কাজ সাক্ষী হাজির না হওয়া সহ বিভিন্ন কারণে হয় থমকে আছে অথবা আটকে আছে বলে সংশ্লিষ্ট সূত্রগুলো জানিয়েছে। জহুরুল আলম, ভয়েস অব আমেরিকা, ঢাকা।
বুধবার রাত 10টার দিকে সোনারগাঁ উপজেলার জামপুর ইউনিয়নের মরিচটেক এলাকায় ইয়ামিন নামের 14 বছরের এক বালকের পায়ুপথে বাতাস ঢুকিয়ে দিলে সে মারা যায়। ইয়ামিন বিআর স্পিনিং মিলে কাজ করত, জানাচ্ছেন ঢাকা থেকে নাসরিন হুদা বিথি।
ইয়ামিন রাত 10টার দিকে কারখানার কাজ শেষ করে, সেই সময় একই কারখানার রায়হান কম্প্রেসার দিয়ে ইয়ামিনের শরীরে লেগে থাকা তুলা পরিষ্কারের সময় বাতাস ঢুকিয়ে দেয় বলে জানান এসআই আলিম। ইয়ামিনকে ঢাকা মেডিকেল কলেজে নেওয়ার পথে সে মারা যায়। এই ঘটনায় বৃহস্পতিবার ইয়ামিনের বাবা শাহজাহান বাদী হয়ে মামলা করেন। নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ মুস্তাফিজুর রহমান বলেন, ইয়ামিনের সাথে কোনো শত্রুতা ছিল কিনা তা খতিয়ে দেখা হবে। 25 জুলাই একইভাবে নারায়ণগঞ্জের রূপ গঞ্জে অন্য একটি স্পিনিং মিলে সাগর বর্মন নামের আর এক বালকের একইভাবে মৃত্যু হয়। নাসরিন হুদা বিথি, ভয়েস অফ আমেরিকা, ঢাকা।
অনুষ্ঠান শুনছেন ভয়েস অফ আমেরিকা ওয়াশিংটন থেকে।
ভারতের উত্তর পূর্বাঞ্চলের রাজ্য মণিপুরে পুলিশের টহলদারি ভ্যানের উপর জঙ্গি হামলায় 4 জন পুলিশকর্মী নিহত এবং 8 জন আহত হয়েছেন। বিস্তারিত জানাচ্ছেন কলকাতা থেকে আমাদের সংবাদদাতা পরমাশিস ঘোষ রায়।
আজ ভারতীয় সময় ভোরবেলা মণিপুরের চান্ডেল জেলায় 2টি পৃথক জঙ্গি হামলার ঘটনা ঘটে। পুলিশ সূত্রের খবর, সীমান্ত মোড়ে থেকে 21 কিমি দূরে অবস্থিত লোকচাওয়ে প্রথম হামলার ঘটনাটি ঘটে। ওই আচমকা হামলায় ঘটনাস্থলেই এক পুলিশকর্মী মৃত্যু হয়, আহত হয় 7 জন, পরে হাসপাতালে নিয়ে যাওয়ার পথে মৃত্যু হয় আরো একজনের। আচমকা এই হামলার ঘটনাটি ঘটে যখন পুলিশের টহলদারি ভ্যান টেং নাওপলের দিকে যাচ্ছিল। এখানেই মণিপুরের মুখ্যমন্ত্রী ও ইবোবির নতুন তৈরি জেলা টেং নাওপলে এক সড়ক উদ্বোধনের কথা ছিল, সেই অনুষ্ঠানে যোগ দিতে যাচ্ছিলেন পুলিশ কর্মীরা। দ্বিতীয় হামলার ঘটনাটি ঘটে চান্ডেল জেলায় বই ইয়াং এলাকায়। এই হামলার ঘটনায়ও এক পুলিশকর্মী গুরুতর জখম হওয়ার খবর পাওয়া যায়। পরমাশিস ঘোষরায়, ভয়েস অব আমেরিকা, কলকাতা।
গতকাল বুধবার যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রের বৃহত্তম প্রযুক্তি কোম্পানিগুলোর নির্বাহী কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেছেন। নির্বাচনী প্রচার অভিযানের সময় এদের অনেকেই তাঁর তীব্র সমালোচনা করেছিলেন, কিন্তু আলোচনার সময় এই ধরনের কোনো বৈরিতার রেশমাত্র ছিল না। ট্রাম্পের দপ্তর থেকে বলা হয় তিনি আরও উদ্ভাবন এবং চাকরি সৃষ্টির উদ্যোগ হিসেবে সংলাপ ও অংশীদারিত্বের প্রক্রিয়া শুরু করতে চান। নিউ ইয়র্কে ট্রাম্পের সদর দপ্তরে এই বৈঠকে ছিলেন ফেসবুকের কার্যকরী কর্মকর্তা শেরিল স্যান্ডবার্গ, অ্যামাজনের প্রধান নির্বাহী কর্মকর্তা জেফ বেজোস, টেসলারের প্রধান নির্বাহী কর্মকর্তা এলন মাস্ক এবং গুগলের অন্যতম প্রতিষ্ঠাতা ল্যারি পেজ। বৈঠকের শুরুতেই ট্রাম্প আন্তরিক ও আপোষমূলক উদ্যোগ গ্রহণ করেন। ট্রাম্প সিইওদের বলেন যে তার কথা বলতে চাইলে তারা যে কোনো সময় সরাসরি তাকে ফোন করতে পারেন এবং বলেন যে 3 মাস অন্তর অন্তর তারা বৈঠকে মিলিত হতে পারেন। নবনির্বাচিত প্রেসিডেন্টের দপ্তর বলছে এই আলোচনার সময়ে ট্রাম্প খোলা মন নিয়ে এবং সদিচ্ছা নিয়ে তাঁদের কথা শোনেন এবং প্রযুক্তি শিল্পের এই সব নেতৃস্থানীয় ব্যক্তি তাঁর এই অভিব্যক্তিকে স্বাগত জানিয়েছেন। এই সিইওদের কেউই অবশ্য পরে সংবাদদাতাদের সঙ্গে কোনো কথা বলেননি, তবে বেজোস পরে এক বিবৃতিতে জানায় যে আলোচনা ছিল অত্যন্ত গঠনমূলক। জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবের সঙ্গে আঞ্চলিক বিবাদ নিয়ে আলোচনার উদ্দেশ্যে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এখন 2 দিনের সফরে জাপানে রয়েছেন। এই বিবাদের কারণেই দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়কার বৈরিতা আনুষ্ঠানিকভাবে অবসানের লক্ষ্যে দুদেশের মধ্যে একটি শান্তি চুক্তি স্বাক্ষরিত হবার ব্যাপারে বাধা হয়ে রয়েছে। পুতিনকে একটি যানবাহনে অবকাশ যাপন শহর নাগোটোতে নিয়ে যাওয়া হয়, যা কিনা আবের পৈতৃক শহর। জাপানের প্রধানমন্ত্রী এই শীর্ষ বৈঠকের প্রাক্কালে সংবাদদাতাদের টোকিওতে বলেন তিনি নির্জন পরিবেশে পুতিনের সঙ্গে চুক্তিতে পৌঁছানোর জন্য সময় ব্যয় করতে চান। এই দুই নেতা শুক্রবার জাপানের রাজধানীতে তাঁদের মধ্যকার আলোচনা সম্পন্ন করবেন। আবে খোলাখুলিভাবে আশা প্রকাশ করেছেন যে জাপানের উত্তর উপকূলের চারটি দ্বীপের ভবিষ্যৎ এবং রাশিয়ার দক্ষিণে কুরিল বিষয় নিষ্পত্তির জন্য তারা অগ্রগতি সাধন করতে পারবেন। এই দ্বীপগুলো 1945 সালে তৎকালীন সোভিয়েত ইউনিয়ন দখল করে নেয় এবং সেখান থেকে প্রায় 17,000 জাপানিকে বিতাড়িত করে। বিশ্ব সংবাদ এখনকার মতো এখানেই শেষ হল।
আপনারা ভয়েস অফ আমেরিকার বাংলা অনুষ্ঠান শুনছেন আমাদের ওয়াশিংটন স্টুডিও থেকে। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভ 190 মিটারে এবং 1575 কিলোহার্টসে। সিরিয়ার আলেপ্পোতে আটকে পড়া বেসামরিক লোকজনদের সেখান থেকে সরিয়ে নেয়ার চেষ্টা করা হচ্ছে, কিন্তু বারবার অস্ত্রবিরতি লঙ্ঘিত হচ্ছে। ভয়েস অফ আমেরিকার বাংলা বিভাগের সঙ্গে এক সাক্ষাৎকারে এ সম্পর্কে মূল্যায়ন করেছেন আন্তর্জাতিক রাজনৈতিক বিশ্লেষক ডক্টর সাইদ ইফতেখার আহমেদ। ডক্টর আহমেদ আমেরিকান পাবলিক ইউনিভার্সিটির স্কুল অফ সিকিউরিটি অ্যান্ড গ্লোবাল স্টাডিজের অ্যাডজাঙ্ক ফ্যাকাল্টি। তার সাক্ষাৎকার নিয়েছেন শেগুফতা নাসরিন খুইন।
ডক্টর সাইদ ইফতেখার আহমেদ, সিরিয়ার আলেপ্পোতে আটকে পড়া বেসামরিক লোকজনদের সেখান থেকে সরিয়ে নেওয়া কঠিন হয়ে পড়ছে, কারণ অস্ত্রবিরতি বারবার লঙ্ঘন করা হচ্ছে। কেন বারবার তা ভাঙছে সে সম্পর্কে আপনার মূল্যায়ন?
আপনি ঠিকই বলেছেন, আমরা দেখলাম বেশ গত কয়েকদিনে বেশ কয়েকবারই অস্ত্রবিরতি হলো এবং বেশ কয়েকবারই অস্ত্রবিরতি লঙ্ঘন করে সরকার পক্ষ এবং বিরোধী পক্ষ একে অন্যের উপর আক্রমণ করেছে, এ ধরনের অভিযোগ নিয়ে আসা হয়েছে। এবং এ ধরনের অভিযোগের ফলে যে বিষয়টা দাঁড়িয়েছে, যে সমস্ত জনগণ সেখানে বাস করেন তারাই সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। তো সর্বশেষ আমরা দেখলাম আরেকবার অস্ত্রবিরতি হয়েছে, যে ছোট্ট একটি যে জায়গাতে আসাদ বিরোধী যে সমস্ত বিদ্রোহীরা অবস্থান করছে, তারা বলছে যে তারা আত্মসমর্পণ করে ইদলিবে প্রত্যাবর্তন করতে চায়, এবং এই মুহূর্তে আরেকটি অস্ত্রবিরতি চলছে। এবং আমরা দেখছি যে রেড ক্রিসেন্ট, রেড ক্রস সহ অন্যান্য আন্তর্জাতিক সংস্থা আপনার বিদ্রোহী এবং তাদের পরিবারকে আলেপ্পো থেকে ইদলিবে নিয়ে যাচ্ছে। এটি হচ্ছে সবচেয়ে লেটেস্ট, এবং এখন পর্যন্ত অস্ত্রবিরতিটি কার্যকর আছে এবং আমরা সবাই আশা করছি যে অস্ত্রবিরতিটি কার্যকর থাকবে, তাহলে যে সমস্ত জনগণ আটকা পড়েছে তারা সেখান থেকে বেরিয়ে আসতে পারবে এবং পরিস্থিতির উন্নতি হবে বলে মনে হয়। কিন্তু বারবার আমরা যেটা দেখছি যে মানে সরকার পক্ষ এবং বিদ্রোহী পক্ষ একে অন্যকে ক্রমাগত দোষ দিয়ে যাচ্ছে যে অপর পক্ষে অস্ত্রবিরতি ভঙ্গ করেছে এবং তারপর আবার তারা যুদ্ধে লিপ্ত হচ্ছে। সুতরাং আশা করা যাচ্ছে যে অন্তত এবার এই জিনিসটা হবে না, কারণ এর ফলে সাধারণ জনগণই সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে।
যুক্তরাষ্ট্র রাশিয়ার কর্মকর্তারা জেনিভায় কদিন ধরে আলোচনা করছিলেন, সেই আলোচনাও ব্যর্থ হয়েছে, কেন সব পক্ষ একমত হতে পারছে না বলে আপনি মনে করেন?
যে কারণে মার্কিন যুক্তরাষ্ট্র এবং রাশিয়া মূলত একমত হতে পারছে না, কারণ এই আলোচনায় যারা আছে তারা দুটো বিপরীত স্বার্থকে কেন্দ্র করেই সিরিয়ার আলোচনা এসছে। মার্কিন যুক্তরাষ্ট্রের যেখানে রাজনৈতিক গোল সেটা হচ্ছে যে প্রেসিডেন্ট আসাদকে সরিয়ে, আসাদ যাতে ক্ষমতায় না থাকে এবং সেখানে অন্য একটি শক্তি যাতে ক্ষমতায় আসে। অন্যদিকে রাশিয়ার যে উদ্দেশ্য হচ্ছে যে প্রেসিডেন্ট আসাদকে ক্ষমতায় রেখেই সিরিয়ার সমস্যার সমাধান করা। সুতরাং দুটো যখন ভিন্ন বিপরীতমুখী উদ্দেশ্য নিয়ে যখন আলোচনার টেবিলে আসে, সেই ক্ষেত্রে আলোচনা সফল কতটুকু হতে পারে তা একটা প্রশ্ন থেকেই যায়।
তুরস্ক বলেছে এই মাসের শেষে সিরিয়ার রাজনৈতিক সমাধান বার করার লক্ষ্যে তুরস্ক, ইরান ও রাশিয়া একটা শীর্ষ সম্মেলন করবে, সে বিষয়ে আপনার মূল্যায়ন?
এই শীর্ষ সম্মেলন কতটুকু সফল হবে সেটা নিয়ে আমি সন্দিহান, কারণ একটু আগে আমি যেটা বলেছি যে সিরিয়াকে কেন্দ্র করে বিভিন্ন যে আন্তর্জাতিক মহল তাদের কিন্তু ভিন্ন ভিন্ন স্বার্থ রয়েছে। রাশিয়া এবং ইরান মনে করে যে সিরিয়া সমস্যার সমাধান আসাদকে ক্ষমতায় রেখেই করতে হবে। অন্যদিকে তুরস্কের একটা সময় অবস্থান ছিল যে আসাদকে ক্ষমতায় রাখা যাবে না, এখন তারাও সেই অবস্থান পরিবর্তন করেছে, এটি কিন্তু এখনো পরিষ্কার নয়। সুতরাং তুরস্কের চাচ্ছে এখন পর্যন্ত মোটামুটি তারা যাচ্ছে, যদি পরিষ্কার নয় যে আসাদকে তারা পছন্দ করছে না। সুতরাং এইখানে একটি শীর্ষ সম্মেলনের মাধ্যমে এই সমস্যার সমাধান হবে এই মুহূর্তে সেটা আমার কাছে মনে হয় না, তবে যে কোনো আলাপ আলোচনাই যুদ্ধের চেয়ে ভালো, সুতরাং সেই ক্ষেত্রে আলাপ আলোচনা হওয়াটা বেটার। তবে এর থেকে কোনো কংক্রিট ফল বেরিয়ে আসবে বলে আমার কাছে মনে হচ্ছে না।
ডক্টর সাইদ ইফতেখার আহমেদ, আপনাকে অনেক ধন্যবাদ আমাদের এই সময়টা দেওয়ার জন্য।
আপনাকেও অনেক ধন্যবাদ।
গত অক্টোবরে মিয়ানমারের রাখাইন রাজ্যে হামলা করে 9 পুলিশ হত্যার দায় স্বীকার করেছে হারাকা আল আমিন নামের একটি গোষ্ঠী। ব্রাসেলস ভিত্তিক ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপ সদ্য প্রকাশিত এক প্রতিবেদনে তা উল্লেখ করেছে। লন্ডন থেকে জানাচ্ছেন মতিউর রহমান চৌধুরী।
গত অক্টোবরে মিয়ানমারের রাখাইন রাজ্যে হামলা চালিয়ে 9 পুলিশকে হত্যার দায় স্বীকার করেছে হারাকা আল আমিন নামের একটি গোষ্ঠী। ব্রাসেলস ভিত্তিক ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপ তার 34 পৃষ্ঠার সদ্য প্রকাশিত এক প্রতিবেদনে উল্লেখ করেছে। প্রতিবেদনটি 15 ডিসেম্বর ব্রাসেলস ও ইয়াঙ্গুন ডেডলাইনে প্রকাশ করা হয়। এক ভিডিও বার্তায় জঙ্গি গোষ্ঠী এই দায় স্বীকার করেছে। আইসিএস তার প্রতিবেদনে বলেছে 2012 সালের সাম্প্রদায়িক সহিংসতায় 100 বেশি লোক নিহত হয়। অনলাইনে প্রকাশিত 9 ভিডিওতে এই গ্রুপটির নেতা হিসেবে যাকে দেখা যায় তার নাম আতাউল্লাহ। পাকিস্তানের করাচিতে জন্মের পর শৈশবে তিনি সৌদি আরবে পাড়ি জমান। তার পিতা ছিলেন এক অভিবাসী রোহিঙ্গা। আইসিএস নিশ্চিত হতে না পারলেও ইঙ্গিত দিয়েছে যে আতাউল্লাহ পাকিস্তান সহ অন্যত্র সফর করেছিলেন আর সেখানে তিনি আধুনিক গেরিলা যুদ্ধের প্রশিক্ষণ নেন। তিনি রাখাইনের হামলায় সৌদি আরব থেকে অংশ নেয়া 20 জন রোহিঙ্গার একটি গোষ্ঠীর অন্যতম। এছাড়া 20 জন জ্যেষ্ঠ রোহিঙ্গার একটি পৃথক গ্রুপ এই গোষ্ঠী তদারকি করে থাকে। তাদের সদর দপ্তর মক্কায় অবস্থিত। মতিউর রহমান চৌধুরী, ভয়েস অব আমেরিকা, লন্ডন।
ভারতে নতুন নোট নিয়ে শুরু হয়েছে দুর্নীতি। এ দুর্নীতিতে জড়িয়ে পড়েছেন বিভিন্ন ব্যাংক কর্মীরাও, আর তা ঠেকাতে বিশেষ ফোর্স নিয়োগ করেছেন সরকার। এ নিয়ে গৌতম গুপ্তের রিপোর্ট।
একদিকে ব্যাংকের এটিএম এর সামনে টাকার জন্য লাইনে দাঁড়িয়ে থাকা সাধারণ মানুষ, অন্যদিকে ব্যাংক অফিসার কর্মীর যোগসাযোগে কিছু দুর্নীতিগ্রস্ত মানুষ কোটি কোটি নতুন নোট বাড়িতে জমা করছেন। দুর্নীতির গন্ধ পেয়ে গত কয়েকদিন আগেই তদন্তে ঝাঁপিয়ে পড়েছে ভারত সরকারের এনফোর্সমেন্ট ডাইরেক্টরেট বা ইডি। ইতিমধ্যেই 250 কোটি টাকা উদ্ধার হয়েছে একেবারে কড়কড়ে নতুন নোটে। আর ওই নোটগুলির নম্বর দেখে রিজার্ভ ব্যাংক জানিয়ে দিচ্ছে ইডিকে যে কোন টাকা কোন ব্যাংকের হাতে তুলে দেয়া হয়েছিল। যেভাবে ধরপাকড় হয়েছে সেই জালেই ধরা পড়েছেন রিজার্ভ ব্যাংক ও অন্যান্য প্রধানত বেসরকারি ব্যাংকের আধিকারিকেরা। ওদিকে যে নির্দিষ্ট কয়েকটি জায়গায় এখনো বৈধ ছিল পুরনো 500 টাকার নোট, বৃহস্পতিবার মধ্যরাত থেকেই সেই মেয়াদ ফুরিয়ে যাচ্ছে। গৌতম গুপ্ত, ভয়েস অফ আমেরিকা, কলকাতা।
শ্রোতা বন্ধুরা, মনে রাখবেন প্রতি বুধবার সান্ধ্য অধিবেশনে প্রচারিত হয় হ্যালো ওয়াশিংটন, আমাদের কলিং শো। অনুষ্ঠান চলাকালে সরাসরি টেলিফোন করতে পারেন 2026193062।
এবারে রয়েছে বিজ্ঞান জগতের খবরাখবর। সাফল্যের গোপন রহস্য জানতে সারা বিশ্বের বিভিন্ন স্থান থেকে সান ফ্রান্সিসকোর সিলিকন ভ্যালিতে আসেন শিক্ষার্থী, উদ্যোক্তা ও পেশাজীবীরা। কিভাবে জানা যেতে পারে সেই রহস্য, সে বিষয়ে আলোকপাত করেছেন ভয়েস অফ আমেরিকার রিপোর্টার ভিনা মুত্তাবি। শোনাচ্ছেন সেলিম হোসেন।
প্রযুক্তি আর উদ্ভাবনে লম্বা সময় ধরে নেতৃত্বের অবস্থানে রয়েছে সিলিকন ভ্যালি আর সান ফ্রান্সিসকো বে এলাকা। বিশ্বের সব বড় বড় প্রযুক্তি প্রতিষ্ঠানগুলো গড়ে উঠেছে এই এলাকাতে। এই খাতে নতুনরাও এখানেই বিনিয়োগ শুরু করতে চান। লিডার্স নামে একটি সংগঠনের যুক্তরাষ্ট্র প্রতিনিধি মোহাম্মদ ইব্রাহিম ফিলিস্তিনের প্রযুক্তি উদ্যোক্তাদেরকে সিলিকন ভ্যালির বিশেষজ্ঞদের সঙ্গে এক মাসের মেন্টরশিপের প্রকল্প তত্ত্বাবধান করেন। মোহাম্মদ ইব্রাহিম বললেন,
Silicon Valley, it's the mecca of technology. So here is just like you have just such rich.
তিনি বললেন, সিলিকন ভ্যালি হচ্ছে যুক্তরাষ্ট্রের প্রযুক্তির তীর্থস্থান। বিজ্ঞান ও প্রযুক্তির মেধা ও মনসম্পদ রয়েছে এই একটি স্থানেই। আর এই বিশাল মেধা থেকে অন্যদেরকে জ্ঞান আহরণের সুযোগ করে দিচ্ছেন তিনি এই মেন্টরশিপ কর্মসূচির মধ্যে দিয়ে, যেমনটি বলছিলেন তিনি।
It help with for example, they help with growth, scalability.
বলছিলেন, আমরা মেন্টরশিপ করছি প্রযুক্তি খাতে নতুন উদ্যোক্তাদেরকে বিপণন কৌশল, বিক্রয় কৌশল, ওয়েব উন্নয়ন সহ নানা বিষয়ে দক্ষতা বৃদ্ধিতে। যদি তাদের মূলধন বৃদ্ধিতে সহায়তা লাগে তার জন্যও তাদের সঙ্গে আমরা বিনিয়োগকারীদেরকে পরিচয় করিয়ে দিচ্ছি। লঞ্চপ্যাড অ্যাক্সিলারেটর প্রোগ্রামের মাধ্যমে নতুনদেরকে নানা ধরনের প্রশিক্ষণের সুযোগ দিচ্ছে গুগল। এর জন্য $50,000 তহবিল রয়েছে, রয়েছে বুট ক্যাম্প। ল্যাটিন আমেরিকা এবং এশিয়া থেকে নতুন উদ্যোক্তাদের জন্য এই কর্মসূচিতে অংশ নেওয়ার কোটা রয়েছে। লঞ্চ প্যাড অ্যাক্সিলারেটর প্রোগ্রামের প্রধান রয় গ্লাসবার্গ বললেন,
We're bringing, I would say, the best mentors that you can find in Silicon Valley today. And really try to match similar challenges.
সিলিকন ভ্যালির সবচেয়ে ভালো প্রশিক্ষকদের দিয়ে আমরা প্রশিক্ষণ দেয়াচ্ছি যেন শিক্ষার্থীরা তাদের চ্যালেঞ্জগুলো জয় করতে পারে। গুগল বলছে ভবিষ্যতে তারা এই কর্মসূচিতে আরও বেশি বেশি বিভিন্ন দেশের নতুন প্রযুক্তি উদ্যোক্তাদেরকে অন্তর্ভুক্ত করবে। যারা এখনও প্রযুক্তি নিয়ে পড়াশোনা করছে তাদেরকে সিলিকন ভ্যালির অভিজ্ঞতা দেওয়ার চেষ্টার বিষয়টিও তারা বিবেচনা করছে। মজিলার ন্যায় যুক্তরাষ্ট্রের প্রযুক্তি প্রতিষ্ঠান তাদের প্রতিষ্ঠানে ইন্টার্নশিপের জন্য বেতন দেবে। মজিলার নিয়োগ কর্মকর্তা নিকোল গিবসন যেমনটি বললেন,
So here at Mozilla we are looking for the best and the brightest, but we also focus on diversity and inclusion.
আমরা সবচেয়ে ভালো এবং মেধাবীদের আমাদের এখানে আনতে চাই, একই সঙ্গে আমরা চাই ভিন্নতা। আমরা একটি আন্তর্জাতিক প্রতিষ্ঠান, ফলে আমরা সারা বিশ্ব থেকে ইন্টার্ন নিয়োগ করতে পারি। টেকনিক্যাল নন টেকনিক্যাল দু ধরনের ইন্টার্ন নেই আমরা, এখানে অনেক সুযোগ রয়েছে। সিলিকন ভ্যালিতে যারা ইন্টার্নশিপ করছেন তারা গড়ে মাসে $5,000 আয় করেন। সবচেয়ে বড় কথা হচ্ছে তারা এমন একটি পরিবেশে কাজের অভিজ্ঞতা অর্জন করছেন যা তাদের সারা জীবনের জন্য হয়ে থাকবে প্রেরণার উৎস।
আমাদের ফেসবুক ফ্যান পেজের ঠিকানা www.facebook.com/voabangla। আমাদের অনুষ্ঠান এবং বাংলা বিভাগের কর্মীদের সম্পর্কে ছবি সহ বিস্তারিত তথ্য রয়েছে এই ফ্যান পেজে। আপনিও ফ্যান পেজের সদস্য হতে পারেন।
শ্রোতা বন্ধুরা, আপনারা আমাদের ফেসবুক ফ্যান পেজেও আসতে পারেন, সেখানে আপনারা আমাদের অনুষ্ঠানের অনুষ্ঠান সম্পর্কে মন্তব্য প্রশ্ন পাঠাতে পারেন। তো এবার রয়েছে আমাদের মিতালি রাশোর। আর আমাদের মিতালি রাশোরে আপনাদের চিঠিপত্রের জবাব দিবেন শেগুফতা নাসরিন খুই।
শ্রোতা বন্ধুদের জানাই অনেক অনেক শুভেচ্ছা। প্রথমে যে চিঠিটি বেছে নিয়েছি সেটি লিখেছেন দেওয়ান রফিকুল ইসলাম রানা। আপনি হচ্ছেন ফ্রেন্ডস রেডিও ক্লাবের প্রেসিডেন্ট। আপনি লিখেছেন বাংলাদেশের নওগাঁর পাটালির মোড় হাট নওগাঁ থেকে। অনেক অনেক ধন্যবাদ চিঠি লেখার জন্য। আপনি জানিয়েছেন যে আপনি আমাদের অনুষ্ঠান শুনে আসছেন সেই 1989 সাল থেকে। অনেক ধন্যবাদ যে আপনি এতদিন ধরে আমাদের অনুষ্ঠান শুনছেন। আর আপনি আমাদের সঙ্গে অবশ্য যোগাযোগও করেন মাঝে মধ্যে, আমরা সে ব্যাপারে খুব ভালো লাগে যখন শ্রোতারা, এত দীর্ঘদিনের শ্রোতারা আমাদের কাছে চিঠি লেখেন এবং আমাদেরকে জানান যে কেমন লাগে আমাদের অনুষ্ঠান, এবং আপনারা প্রশ্নোত্তরের আসরে প্রশ্নও করেন। যাই হোক, আপনি আরও জানিয়েছেন এই এ মাসের অর্থাৎ ডিসেম্বরের মাসের 30 তারিখে আপনার জন্মদিন। ভাই দেওয়ান রফিকুল ইসলাম, আপনাকে বাংলা বিভাগের সকলের পক্ষ থেকে জানাই অনেক অনেক জন্মদিনের শুভেচ্ছা। এর পরের চিঠিটি লিখেছেন মুকুল সর্দার। আপনি লিখেছেন বাংলাদেশের দাকোপ খুলনা থেকে। আপনি জানিয়েছেন, আপনার চিঠি থেকে পড়ছি, মহান বিজয় দিবসের প্রীতিও শুভেচ্ছা বাংলা বিভাগের সকলের জন্য। আনিস আহমেদের সঞ্চালনায় 14 ডিসেম্বর হ্যালো ওয়াশিংটনে সংখ্যালঘু দেশে দেশে শিরোনামে আলোচনা শুনলাম, খুবই ভালো লাগলো। আমি মনে করি বর্তমান সময়ে বিষয়টি খুবই প্রাসঙ্গিক এবং গুরুত্বপূর্ণ, এই বিষয়টি নিয়ে আবারও অনুষ্ঠান করা যেতে পারে। আনিস আহমেদকে ধন্যবাদ, ধন্যবাদ ভিওএ বাংলা বিভাগের সবাইকে। মুকুল সর্দার, আপনার মন্তব্য আনিস আহমেদকে জানিয়ে দিচ্ছি, এবং ধন্যবাদ যে আপনার কাছে এই অনুষ্ঠান খুব ভালো লেগেছে, এবং আপনি যে কথাটি বলেছেন যে এ সম্পর্কে আবারও অনুষ্ঠান করা যেতে পারে সেটা অবশ্যই আমরা মনে রাখব। আবার চিঠি লিখবেন কেমন? আর হ্যাঁ, মহান বিজয় দিবসের উপলক্ষে আপনাকেও জানাই অনেক অনেক প্রীতিও শুভেচ্ছা। এর পরের চিঠিটি লিখেছেন মোহাম্মদ শহীদুল্লাহ। আপনি লিখেছেন ভারতের পশ্চিমবঙ্গের বর্ধমানের সিঙ্গি থেকে। অনেক অনেক ধন্যবাদ আমাদের কাছে চিঠি লেখার জন্য। আপনার চিঠি থেকে পড়ছি, আপনি লিখেছেন, আমি বাংলা বিভাগের অনুষ্ঠানের একজন নিয়মিত শ্রোতা। ভয়েস অফ আমেরিকা সবসময় সময়োপযোগী ও বাস্তবধর্মী অনুষ্ঠান প্রচার করে। ভয়েস অফ আমেরিকার বিজ্ঞান বিষয়ক পরিবেশনা থেকে বিজ্ঞান ও প্রযুক্তিতে সমসাময়িক আবিষ্কার ও মানব উন্নয়নে তার ব্যবহার নিয়ে আলোচনা করা হয়। বিজ্ঞান বিষয়ক টুকরো খবরও থাকে পরিবেশনায়। প্রতি মঙ্গলবারের ইংরেজি শেখার আসরটিও চমৎকার লাগে। এই অনুষ্ঠানে ইংরেজিতে কথোপকথন নিয়ে আরও বেশি করে প্রচার করবেন। আর বুধবারের কল ইন শো হ্যালো ওয়াশিংটন অত্যন্ত কার্যকরী ও অতুলনীয় একটি অনুষ্ঠান। শ্রোতারা সরাসরি ফোনে এই অনুষ্ঠানে যোগ দেওয়ার সুযোগ সুবিধে পান। অনেক ধন্যবাদ মোহাম্মদ শহীদুল্লাহ আপনার চিঠির জন্য। আপনার চিঠিতে আপনি আরও মন্তব্য করেছেন, যাই হোক আপনার আমাদের অনুষ্ঠান এত ভালো লাগে জেনে আমাদেরও খুব ভালো লাগছে। আজকে হাতে আর সময় নেই, এখানে শেষ করতে হচ্ছে। আপনারা আবার সবাই চিঠি লিখবেন কেমন।
এবার শুনুন সংক্ষিপ্ত সংবাদ, পড়ছেন আনিস আহমেদ।
অসামরিক লোকজন এবং বিদ্রোহী যোদ্ধাদের অন্যত্র সরিয়ে নেওয়ার তৎপরতার অংশ হিসেবে অ্যাম্বুলেন্স এবং সরকারের সবুজ বাসগুলো সিরিয়ার আলেপ্পোতে বিদ্রোহী অধিকৃত অবশিষ্ট অঞ্চলগুলোতে পৌঁছেছে। আন্তর্জাতিক রেডক্রস কমিটি এবং সিরীয় আরব রেড ক্রিসেন্ট সোসাইটি বলছে তারা 200 জনকে আহত অবস্থায় নিরাপদ স্থানে সরিয়ে নিয়েছে, তাদের কারো কারো অবস্থা গুরুতর। জাতিসংঘের মানবিক বিষয়ক দূত ইয়ান ইগল্যান্ড সংবাদদাতাদের বলেন, তিনি আশা করছেন আলেপ্পোর পূর্বাঞ্চল থেকে এবার চূড়ান্ত ও সফলভাবে লোকজনকে সরিয়ে নেওয়া সম্ভব হবে। ইউরোপীয় ইউনিয়নের নেতারা আজ ব্রাসেলসে এক শীর্ষ বৈঠকে বসছেন। 28 সদস্য বিশিষ্ট এই সংগঠনটির অখণ্ডতা ও ভবিষ্যৎ সম্পর্কে বছরখানেক ধরে চলে আসা প্রশ্নের মুখে বৈঠকটি হচ্ছে। আজ ব্রাসেলসে একদিনের এই বৈঠকের প্রধান চ্যালেঞ্জগুলোর মধ্যে রয়েছে ইউক্রেনকে কেন্দ্র করে রাশিয়ার বিরুদ্ধে নিষেধাজ্ঞা বজায় রাখা, ইউরোপে দেশান্তরী লোকজনের সংকট এবং গত জুনে ইউরোপীয় ইউনিয়ন ত্যাগ করার ব্যাপারে ব্রিটেনের সিদ্ধান্ত। আগামী নতুন বছরের এপ্রিল মাস থেকে দেশের রাজ্য ও জাতীয় সড়কের ওপর কোনো মদের দোকান থাকবে না, নির্দেশ ভারতের সুপ্রিম কোর্টের। কলকাতা থেকে এই রিপোর্টটি পাঠিয়েছেন আমাদের সংবাদদাতা পরমাশিস ঘোষ রায়।
এই মুহূর্তে যে মদের দোকানগুলো বিভিন্ন জাতীয় সড়কের উপর রয়েছে তাদের লাইসেন্স আর পুনর্নবীকরণ করা হবে না বলেও জানিয়েছে সুপ্রিম কোর্ট। এই নির্দেশ, রাজ্য এবং জাতীয় সড়কের 500 মিটারের মধ্যে কোনো মদের দোকান থাকবে না, এমনকি মদের যে কোনো বিজ্ঞাপন জাতীয় সড়ক বা রাজ্য সড়কের উপর থাকলে তা সরিয়ে ফেলতে হবে। সুপ্রিম কোর্টের এই নির্দেশিকা প্রত্যেক রাজ্যে পাঠিয়ে দেওয়া হয়েছে, রাজ্যের মুখ্য সচিব এবং পুলিশ প্রধানদের নির্দেশও দেওয়া হয়েছে, শীর্ষ আদালতের নির্দেশ যাতে সঠিকভাবে লাগু হয়।
গতকাল বুধবার নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রের বৃহত্তম প্রযুক্তি কোম্পানিগুলোর নির্বাহী কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেছেন। নির্বাচনী প্রচার অভিযানের সময় এদের অনেকেই তার তীব্র সমালোচনা করেছিলেন, কিন্তু আলোচনার সময় এই ধরনের কোন বৈরিতার রেশমাত্র ছিল না। ট্রাম্পের দপ্তর থেকে বলা হয় তিনি আরও উদ্ভাবন এবং চাকরি সৃষ্টির উদ্যোগ হিসেবে সংলাপ ও অংশীদারিত্বের প্রক্রিয়া শুরু করতে চান। নিউ ইয়র্কে ট্রাম্পের সদর দপ্তরে এই বৈঠকে ছিলেন ফেসবুকের কার্যকরী কর্মকর্তা শেরিল স্যান্ডবার্গ, অ্যামাজনের প্রধান নির্বাহী কর্মকর্তা জেফ বেজোস, টেসলার এর প্রধান নির্বাহী কর্মকর্তা এলন মাস্ক এবং গুগলের অন্যতম প্রতিষ্ঠাতা ল্যারি পেজ। জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবের সঙ্গে আঞ্চলিক বিবাদ নিয়ে আলোচনার উদ্দেশ্যে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এখন দুদিনের সফরে জাপানে রয়েছেন। এই বিবাদের কারণেই দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়কার বৈরিতা আনুষ্ঠানিকভাবে অবসানের লক্ষ্যে দুদেশের মধ্যে একটি শান্তি চুক্তি স্বাক্ষরিত হবার ব্যাপারে বাধা হয়ে রয়েছে। পুতিনকে একটি যানবাহনে অবকাশযাপন শহর নাগোটোতে নিয়ে যাওয়া হয়, যা কিনা আবের পৈতৃক শহর। জাপানের প্রধানমন্ত্রী এই শীর্ষ বৈঠকের প্রাক্কালে সংবাদদাতাদের টোকিওতে বলেন তিনি নির্জন পরিবেশে পুতিনের সঙ্গে চুক্তিতে পৌঁছানোর জন্য সময় ব্যয় করতে চান।
আর এর সঙ্গেই শেষ হচ্ছে ভয়েস অফ আমেরিকা ওয়াশিংটন থেকে প্রচারিত আমাদের আজকের বাংলা অনুষ্ঠান। অনুষ্ঠানটি প্রযোজনা করলেন তাহিরা কিবরিয়া, প্রকৌশলে ছিলেন লিনাস রিমকোস। আমি সাবরিনা চৌধুরী সবাইকে আবারও আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে আজ এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, শুভরাত্রি।
This program has come to you from the Voice of America, Washington.